বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 জুন, 4 আষাঢ় এবং ফার্সি 28 খরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের উপস্থিতির গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার নতুন উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিপুল উদ্দীপনার মধ্যে ইরানে চলছে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের ওপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে বলে মন্তব্য করলেন IRGC-র প্রধান জেনারেল হুসেইন সালামি। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব হিসেবে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়কে বিজেপি মেনে নিতে পারেনি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন। ইরানে আজ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল 7টায় 73,500 ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং তা সন্ধ্যা 7টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে 7টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব না হওয়ায় আপাতত এ সময় রাত 9টা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও বাড়ানো হবে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণও চলছে। সকাল 7টা থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিত দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, আব্দুল নাসের হেম্মাতি এবং কাজিজাদে হাশেমি। বিশ্বের 226টি গণমাধ্যমের প্রায় 500 সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে এসেছেন। বিশ্বের 101টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন।
ওইসব দেশে ভোট গ্রহণের জন্য স্থাপন করা হয়েছে 450টি কেন্দ্র। আগামীকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ইরানের নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী 50% বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। এদিকে আজ ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এবং 13তম প্রেসিডেন্ট নির্বাচনে 4 প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকাল 7টায় ভোট গ্রহণ শুরুর পরপরই প্রেসিডেন্ট রুহানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে তার ভোট দেন। এরপর ভোট দেন নির্বাচনে 4 প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, আব্দুল নাসের হেম্মাতি এবং সৈয়দ আমির হোসেন কাজিজাদে হাশেমি। এছাড়াও ভোট দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ জাওয়াদ জারিফ, জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ, সাবেক স্পিকার হাদাদ আদেল ও ডক্টর আলিলা রিজানি। বর্ষিয়ান আলেমদের মধ্যে আয়াতুল্লাহ জান্নাতি, আয়াতুল্লাহ মাকারেম সিরাজি, আয়াতুল্লাহ নুরি হামেদানি সহ অন্যান্য আলেমগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ফাজলি বলেছেন, সারা দেশে নিরবচ্ছিন্নভাবে ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কোনো ভোট কেন্দ্রে সমস্যা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 70,000 ভোট কেন্দ্রের কোথাও ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি, কোথাও কোথাও বিদ্যুৎ চলে যেতে পারে, সে কারণে ইভিএমে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এ ধরনের সমস্যা মুহূর্তের মধ্যেই সমাধান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে ভ্রাম্যমান ব্যালট বাক্স পাঠানো হয়েছে, যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের কাছেও ভ্রাম্যমান ব্যালট বাক্স পাঠানো হয়েছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরানের আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র। তিনি আজ তেহরানে নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে একথা বলেন। জেনারেল সালামি আরও বলেছেন, ইরানের শত্রুরা এবারের নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধের স্টাইলে উঠে পড়ে লেগেছে, কিন্তু ইরানের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শত্রুদেরকে জবাব দিচ্ছে। এক একটি ভোট শত্রুর উপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত আনছে, এ যেন শত্রুদের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি। তিনি বলেন, ব্যাপক ভোটার উপস্থিতি শত্রুদের সব অসৎ চিন্তা ও পরিকল্পনা নস্যাৎ করে দেবে। IRGC-র প্রধান বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন, বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে 7 এগিয়েছে। আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। এ সময়ে আগামী 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মহামারী করোনার কারণে যথাযথভাবে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না, তবে ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া গেছে। আজ ভোরে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। তবে এতদিন তারা কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু তাহাকে পাওয়া গেছে, তিনি উদ্ধার হয়েছেন, এই মুহূর্তে এটুকু তথ্য আছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আবু তাহা মোহাম্মদ আদনানকে থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনকেও নিজ নিজ বাড়ি থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বিচারপতির বিজেপি যোগ থাকার দাবি করে তার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আজ কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশ ওই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি চন্দ বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। আজ প্রতিবাদী আইনজীবীরা মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এ সময় বিচার ব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না এবং অন্য পোস্টার প্রদর্শন করেন। ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়কে বিজেপি মন থেকে মেনে নিতে পারেনি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা ও সাবেক এমপি পার্থ প্রতিম রায়। তিনি বলেছেন, পরাজয় মেনে নিতে না পেরেই উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও সাবেক এমপি পার্থ প্রতিম রায় বলেছেন, গত দুসরা মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়কে বিজেপি মন থেকে মেনে নিতে না পেরে উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি আজ শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
আপনারা জানেন যে দুসরা মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জয় বিজেপি মন থেকে মেনে নিতে না পেরে নতুন করে উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের ফল ঘোষণার পরের দু তিন দিন ফেসবুকে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল চাই বলে বিভিন্ন পেজে বিজেপির আইটি সেল একটা পরিকল্পনা করেছিল উত্তরবঙ্গে একটা অস্থিরতা তৈরি করবার। এবং তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করি যে বিজেপির নির্বাচিত সাংসদ বিধায়করা সরাসরি তারা উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, কেন্দ্রশাসিত অঞ্চল চাই বলে দাবি করছে,
বলছিলেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, আরো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন কে এলো, প্রধান জীবন সিং গোপনডেরা থেকে অস্ত্র আস্ফলন দেখিয়ে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চায়, উত্তরবঙ্গে একটা নতুন করে অশান্তির পরিবেশ সৃষ্টি করার একটা ভিডিও বার্তা দিয়েছেন। এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা টিভিতে দেখছি বিজেপির এমপি জন বার্লা, তিনি লোকসভায় উত্তরবঙ্গে কেন্দ্রীয় শাসিত অঞ্চল চাই, আলাদা রাজ্য চাই বলে দাবি করবেন। কিন্তু আপনারা জানেন উত্তরবঙ্গ বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, এটা কোনোভাবেই মানা হবে না বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়।
বলছিলেন আমাদের প্রতিনিধি। গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াই প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ওই হামলায় কয়জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। বারো দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাচ্ছে, এটা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ। তিনি গতকাল মস্কোতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে, দেশটি রাশিয়ার বেশ কাছাকাছি, তাজিকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে আফগানিস্তানের, আর এই তাজিকিস্তানে আমাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। দেশটি রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন সিএসটিওর সদস্য। পুতিন বলেন, আমরা কিভাবে এই অঞ্চলের সম্পর্ক তৈরি করব, কিভাবে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের বলেছেন, আজ জাতির ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দিন। ইরানে আজকের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজান হুসেন।
ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণও চলছে। সকাল 7টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই প্রথম ব্যক্তি হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আজ জাতির ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই গুরুত্বপূর্ণ দিনটির মালিক কেবলমাত্র জনগণ, কেননা জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করবেন এবং নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন। পর্যবেক্ষকরা বলছেন, গত 42 বছরে অনুষ্ঠিত 12টি প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারের 13তম প্রেসিডেন্ট নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন তিন দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, জনগণের অংশগ্রহণ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা টিকে থাকার ক্ষেত্রে এবং দেশের ভাগ্য নির্ধারণে এটি বিরাট ভূমিকা রাখবে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের উপস্থিতির সুযোগ তৈরি হয়েছে। এই নির্বাচন বিভিন্ন চিন্তাধারা ও রুচির বহিঃপ্রকাশ ঘটার সুযোগ এনে দিয়েছে। ইরানের নির্বাচনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ভোটকেন্দ্রে জনগণের ব্যাপক উপস্থিতিতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব। কেননা ইসলামী ইরানে ভোট দেওয়া জনগণের যেমন ধর্মীয় দায়িত্ব, তেমনি রাজনৈতিক ও সামাজিক অধিকারও। মানুষ একটি ভোটও যদি দেয়, তাহলে সম্মিলিতভাবে তা বিরাট ভোট ব্যাংকে পরিণত হয়, যা কিনা ধর্মীয় জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ভোটকেন্দ্রে জনগণের কম উপস্থিতি নিঃসন্দেহে এসব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। ইরানের নির্বাচনের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, এতে জনগণের ব্যাপক উপস্থিতি দেশটির ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তিকে আরও মজবুত করবে। যাই হোক, ইসলামী ইরান এ অঞ্চলে বৃহৎ ও শক্তিশালী একটি দেশ। যিনি প্রেসিডেন্ট হন না কেন, দেশ পরিচালনায় তার উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হবে, যাতে তিনি অভ্যন্তরীণ সুযোগকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তাই জনগণের সুচিন্তিত মতামত দেশ গঠনে বিরাট ভূমিকা রাখবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসটির মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, ঢাকা এখন ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণের সময়কাল চলছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
এক বছরের অধিক সময় ধরে করোনা কবলিত বাংলাদেশের রাজধানী জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসটির মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। ঢাকাস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা ICDDRB-র সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, ঢাকায় শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর 68% দেহে অস্তিত্ব রয়েছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের। প্রতিষ্ঠানটির গবেষকরা গত 25 মে থেকে 7 জুনের মধ্যে ঢাকার 60 জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করেছে। এদের মধ্যে অন্তত 41 জন ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমিত পাওয়া গেছে। এছাড়া 22% নমুনায় পাওয়া গেছে আরেকটি মারাত্মক সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, ঢাকায় এখন ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণের সময়কাল চলছে। ঢাকায় যারা এখনও ভ্যাকসিন পাননি, যারা এখনও করোনায় আক্রান্ত হননি, তারা এই ভেরিয়েন্টে সংক্রমিত হবার শঙ্কা রয়েছে। ঢাকায় যদি সংক্রমণ কম হয় তাহলেও ঢাকার আশেপাশের জেলাগুলোতে এই ভেরিয়েন্টের প্রভাব পড়বে, যেখানে সংক্রমণ বাড়বে। আর সেখানকার রোগীদের ঢাকায় নিয়ে আসা হলে রাজধানীতে হাসপাতালগুলোতে চাপ বাড়বে, ফলে ঢাকার পরিস্থিতি খুলনা ও রাজশাহী বিভাগের মতো হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিয়াকত আলী বলেছেন, পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় তাহলে বেশি মাত্রায় সংক্রমিত গুচ্ছ এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর করতে হবে। এছাড়া এখন টেস্ট বহুগুণ বাড়াতে হবে, লাখ লাখ মানুষের টেস্ট করিয়ে ফেলতে হবে, একই সঙ্গে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে।
এখন আমাদেরকে যেটা দরকার সেটা হলো যেসব জায়গাতে গুচ্ছ সংক্রমণ বেশি হচ্ছে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রিত করা। ঢাকা নিয়ন্ত্রণের চেয়ে উচিত ছিল ওই জেলাগুলোকে নিয়ন্ত্রণ করা, সেখান থেকে যাতে সংক্রমণটা না আসে। সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসন বহু জায়গায় ব্যর্থতা, সীমান্ত ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা থেকে গেছে। ভ্যাকসিনেশনের জন্য সুস্পষ্ট লক্ষ্য ঠিক করা উচিত।
উল্লেখ্য, গত 8 মে দেশে প্রথম মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। ইতিমধ্যে প্রতিবেশী দেশ ভারতের নদীর পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হবার পর বাংলাদেশেও উদ্বেগ ছড়িয়েছে, কারণ ভারতের সাথে অন্তত 54টি নদীর সংযোগ রয়েছে বাংলাদেশের। আর এখন ভরা বর্ষাকালে প্রাকৃতিকভাবেই উজানের বানের পানি এসে ঢুকবে বাংলাদেশে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজ ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শহর ও গ্রাম পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের উপনির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে 5,93,10,307 জন। ইরানের আইন অনুযায়ী আজ নির্বাচনের দিন যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তারাও ভোট দিতে পারছেন। এবার শহর পরিষদ বা সিটি কাউন্সিল নির্বাচনে 24টি শহরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। 24টি প্রদেশের কেন্দ্রীয় শহরকে এজন্য নির্বাচন করা হয়েছে। তবে রাজধানী তেহরানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে না। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী করোনা মহামারীর মধ্যেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তো যাই হোক, আজ আমরা মূলত প্রেসিডেন্ট নির্বাচন ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট 4 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। পরপর 2 মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে টানা 8 বছর ক্ষমতায় থাকতে পারেন। একটানা 2 মেয়াদের বেশি সময়ের জন্য এই পদে থাকার অধিকার সংবিধানে নেই, তবে 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অন্তত 1 মেয়াদ নির্বাচনের বাইরে থেকে পরবর্তীতে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই। ইরানের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি টানা 2 মেয়াদ অর্থাৎ 8 বছর এই দায়িত্বে রয়েছেন। তিনি চাইলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারতেন না, কারণ সংবিধানে এর অনুমোদন নেই। এ কারণে এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে নতুন মুখ দেখা যাবে। ইরানে প্রেসিডেন্ট হল ইরানের সর্বোচ্চ নেতার পরই দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ। এ কারণে একজন প্রেসিডেন্টকে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়।
যে কোনো দেশের সংবিধানে সে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো প্রকাশ পায়। সে কারণে একটি জাতির সামষ্টিক বা অভিন্ন ইচ্ছাই হল সংবিধানের যথাযথ বাস্তবায়ন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধানের 113 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তা বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হয়েছে দেশের প্রেসিডেন্টের ওপর। ইসলামী প্রজাতান্ত্রিক ব্যবস্থা এক আল্লাহর প্রতি, ঐশী ওহির প্রতি, ন্যায় ইনসাফ, ইমামত, পরকাল ইত্যাদির প্রতি ইমান এবং মানুষের স্বাধীনতা ও মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের নীতিমালার উপর প্রতিষ্ঠিত। ইসলামী ইরানের একজন প্রেসিডেন্ট এইসব বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের 56 নম্বর অনুচ্ছেদে এসেছে, এই দায়িত্ব পালনে মনে রাখতে হবে মানুষ এবং এই বিশ্বের উপর সার্বভৌমত্বের অধিকার একমাত্র আল্লাহর। তিনিই মানুষকে সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। সুতরাং আল্লাহ প্রদত্ত এই অধিকারকে কোনো ব্যক্তি স্বার্থে কিংবা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর স্বার্থে কাজে লাগানোর কোনো সুযোগ নেই।
114 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন দেশের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে। সংসদ সদস্য নির্বাচনের বিষয়টিও সেরকম। সংবিধানে রাষ্ট্রের 3টি বিভাগ অর্থাৎ নির্বাহী, সংসদ এবং বিচার, এগুলো পৃথক পৃথক হবার ফলে ক্ষমতা প্রেসিডেন্টের কাছে কুক্ষিগত হবার কোনো সুযোগ থাকে না। সুতরাং স্বৈরাচার জন্ম নেবার পথটাও বন্ধ রয়েছে। পক্ষান্তরে এর মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের পথ সুগম হয়েছে। এই ব্যবস্থার ফলে ক্ষমতার মধ্যে যেমন ভারসাম্য এসেছে, তেমনি দুর্নীতির পথও বন্ধ হয়ে গেছে। সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে এসেছে, এই 3টি বিভাগ পরস্পর থেকে পৃথকভাবে অর্থাৎ স্বতন্ত্রভাবে কাজ করবে, তবে প্রতিটি বিভাগই থাকবে সর্বোচ্চ নেতার অধীনে। আর সংবিধান অনুযায়ী স্বয়ং প্রেসিডেন্ট সমগ্র জাতির কাছে, সর্বোচ্চ নেতার কাছে এবং সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
ইরানের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের সকল দায়িত্ব পালন করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার সম্মেলনে অংশ নেওয়ার দায়িত্বও তার উপর ন্যস্ত। বিভিন্ন বিশ্ব সংস্থায় দেশের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট। একইভাবে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের বরণ করে নেয় বা তাদের মেহমানদারি করার দায়িত্ব তাঁর। বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক চুক্তিপত্র, ইশতেহার বা বিবৃতিতে স্বাক্ষর করার দায়িত্ব প্রেসিডেন্টের। পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া এবং কূটনৈতিক পরিচয়পত্রে স্বাক্ষর করার দায়িত্ব তাঁর। একইভাবে ভিনদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করাও তাঁরই দায়িত্বের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বাস্তবায়নের দায়িত্ব প্রেসিডেন্টের ওপর। জাতীয় নিরাপত্তা পরিষদ সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন পরিষদের দায়িত্বও প্রেসিডেন্টের। সুতরাং দেশের সার্বভৌমত্বের প্রতি অভ্যন্তরীণ হোক কিংবা বাইরেরই হোক, যে কোনো হুমকি মোকাবেলার দায়িত্বও প্রেসিডেন্টের। তাই সে হুমকি বস্তুগতই হোক অথবা আধ্যাত্মিক।
সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি সর্বপ্রকার হুমকি মোকাবেলায় পদক্ষেপ নেন প্রেসিডেন্ট। সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ আনুষঙ্গিক যেসব পরিষদ গঠন করবে সেগুলোর প্রধান দায়িত্বে থাকেন প্রেসিডেন্ট, অথবা প্রেসিডেন্ট সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের কোনো একজন সদস্যকে মনোনয়ন দেবেন। যাই হোক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট 113 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজস্ব দায়িত্ব পালনের ব্যাপারে শপথ বাক্য পাঠ করেন প্রেসিডেন্ট। ওই শপথনামে সংবিধান প্রদত্ত প্রেসিডেন্টের দায়িত্বগুলোর কথা উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই দায়িত্বগুলো পালন করার জন্য জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন, সেই সাথে রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য অঙ্গ ও বিভাগের সাথেও সমন্বয় প্রয়োজন। রাষ্ট্রের কোনো একটি বিভাগ যদি সমান্তরাল গতিতে না চলে তাহলে এই দায়িত্ব পালন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের নির্বাচন সংক্রান্ত আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 18 জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বিএনপির রাজনীতি করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বললেন কাদের, দৈনিক ইত্তেফাক। সুইস ব্যাংকে টাকার পাহাড় ভারতীয় বাংলাদেশিদের, দৈনিক মানবজমিন। ইসলামী বক্তা আবু তোহা আদনানকে পাওয়া গেছে, প্রথম আলো। সব মানুষের ভ্যাকসিন প্রাপ্তিতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ভল্ট থেকে 4 কোটি টাকা উধাও, যা বললেন ঢাকা ব্যাংকের MD, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, অমিত শাহকে রাজ্য বিজেপি নেতারা ভুল বুঝিয়েছিলেন বলেই ভোটে বিপর্যয়, শুভন, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই রাহুলের, তোপ দেগে কংগ্রেস ছাড়লেন অসমের বিধায়ক, দৈনিক সংবাদ প্রতিদিন। দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে বিচারপতি কৌশিক চন্দ, নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে পাঠানোর দাবি, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কালে একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের এখন দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, প্রথমটি করোনা ও দ্বিতীয়টি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী মোকাবেলা করতে হবে। এছাড়া বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে 7 ধাপ এগিয়েছে, কিন্তু বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। সুইস ব্যাংকে টাকার পাহাড় ভারতীয় বাংলাদেশিদের, দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, নাম পরিচয় গোপন রেখে অর্থ জমা রাখার জন্য ধনীদের আকর্ষণীয় গন্তব্য হল
সুইজারল্যান্ড। নাম পরিচয় গোপন থাকায় সুইস ব্যাংকগুলোতে সারা বিশ্ব থেকেই বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয়। সুইজারল্যান্ডের সংবিধান এবং ব্যাংকিং আইন অনুযায়ী সেখানে ব্যাংক গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়। জানা গিয়েছে সুইস ব্যাংকে 2020 সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে 20,700 কোটি টাকারও বেশি, পিছিয়ে নেই বাংলাদেশও। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। 2020 সালে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 56,29,00,000 ফ্রাঙ্ক স্থানীয় মুদ্রায়, যা 5,291 কোটি টাকা। এই পরিমাণ টাকা কমপক্ষে দেশের 12টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, ইসলামী বক্তা মোহাম্মদ আফসানুল আদনানের খোঁজ পাওয়া গেছে, এখন তিনি রংপুরের কোতোয়ালি থানায় আছেন। আবু তোহার সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও একই সময় নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে। আদনানের মা হাজারা বেগম বলেছেন, ছেলের সন্ধান পেয়েছেন রংপুর এলাকার বাবুখা এলাকার একটি বাসায় আবু তোহা প্রথমে ছিলেন, এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। সব মানুষের ভ্যাকসিন প্রাপ্তিতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস ভ্যাকসিন সব মানুষ যেন পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কোভিড-19 ভ্যাকসিনকে জনসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ধন্যবাদ জানান তিনি। বৈঠকে জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে উল্লেখ করেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে 4 কোটি টাকা লুট হয়েছে। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ 2 কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন ব্রাঞ্চের ক্যাশ ইনচার্জ রিফাত ও ম্যানেজার। এ বিষয়ে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ব্যাংকের শাখায় আমাদের ইন্টারনাল অডিট হয়, এরপরে টাকার অঙ্কে অসঙ্গতি দেখা যায়। ক্যাশ কম পাওয়ায় আবারও ইনভেস্টিগেশন করা হয়, 4.25 কোটি টাকার মতো কম ছিল। এরপর দায়িত্বে থাকা ক্যাশ ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি প্রাথমিকভাবে ক্যাশ সরিয়ে ফেলার বিষয় স্বীকার করেন। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বিধানসভা ভোটের সময় রাজ্যের বিজেপি নেতারা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অমিত শাহকে ভুল খবর দিয়েছিলেন বলে অভিযোগ দলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়ের। শুক্রবার তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারাবাহিকভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তাঁর মতে, সে ভুল তথ্যের উপর রণনীতি নির্ধারণ করা বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ। বিধানসভা ভোটের দায়িত্বে আসা ভিন্ন রাজ্যের বিজেপির নেতা সবকিছুতে রাজ্যের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতেন বলে জানিয়েছেন শোভন। তাঁর অভিযোগ, ওই বৈঠকগুলোতে রাজ্য বিজেপির প্রতিনিধিরা যে তথ্য পরিবেশন করতেন তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো সম্পর্ক থাকত না। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় ফিরতে অসমে বিরোধী কংগ্রেস শিবিরে ভাঙ্গন শুরু। দল ছাড়লেন 3 বারের বিধায়ক তথা অসমের কর্মী সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রূপজ্যোতি কর্মী। তাঁর অভিযোগ, কংগ্রেসের অন্দরে অপেক্ষাকৃত তরুণ নেতাদের কথা শোনাই হচ্ছে না, প্রবীণ নেতাদের গুরুত্ব দিতে গিয়ে তরুণদের উপেক্ষা করছে দল। শুধু তাই নয়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সরাসরি তোপ দেগে কর্মীর দাবি, কংগ্রেসের মতো দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাহুলের নেই। তিনি যতদিন ক্ষমতার অল ইন্ডে থাকবেন ততদিন কংগ্রেস দল হিসেবে এগোতে পারবে না। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে হাইকোর্টে তৃণমূল, আর সেই মামলা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গল বেঞ্চে, আর তা নিয়ে শুরু হলো বিতর্ক। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি কৌশিক চন্দ্র বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা তার এজলাসে কেন গেল তা নিয়ে হাইকোর্টে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। মুখে কালো মাস্ক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারী আইনজীবীদের পক্ষে অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, কৌশিক চন্দ্র একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, আর এ ধরনের মামলা তার বেঞ্চে গেলে বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে, আর আমাদের দাবি অন্য বেঞ্চে মামলা হোক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে, এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একজন চিত্রনায়িকার হেনস্থের ঘটনা নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমরা কথা বলব বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটনের সঙ্গে। জনাব নূর খান লিটন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব নূর খান লিটন, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার একটি অভিজাত ক্লাবে সম্প্রতি একজন চিত্রনায়িকা বড় রকমের হেনস্থার শিকার হয়েছেন এবং বিষয়টি নিয়ে ব্যাপকভাবে তোলপাড় চলছে। তো এ ঘটনার মধ্য দিয়ে সমাজের উচ্চবিত্তের এবং চলচ্চিত্র জগতের একটি চিত্র প্রকাশ পাচ্ছে বলে অনেকে মনে করছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, গত প্রায় 8-9 দিন আগে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে একটা অভিজাত ক্লাবে ঘটনাটি ঘটে এবং যেই ক্লাবে পরিচালনা পরিষদের সভাপতি হচ্ছেন আমাদের বর্তমান পুলিশের আইজিপি জনাব মিস্টার রঞ্জিত আহমেদ। দুঃখজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশে একজন নারীর নিরাপত্তার বিষয়টি যদি আমরা খেয়াল করি, তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মূল জিনিসটা প্রকাশিত হয়েছে যে আমাদের সমাজে নারীদের নিরাপত্তা পদে পদে বিঘ্নিত হচ্ছে। এই ধরনের একটি অভিজাত ক্লাবে একজন চিত্রনায়িকা এবং তাদের সাথে যারা ছিলেন সবার উপস্থিতিতে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়া খুবই লজ্জাস্কর, দুঃখজনক, বেদনাদায়ক এবং একটি ভাষায় প্রকাশের মতো নয়। চিত্রনায়িকা জনসম্মুখে যে কথাগুলো বলেছেন এই ঘটনাগুলোর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ আছে বলে আমি মনে করি না, যদিও এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ঘটনার পরে আমরা গতকাল একটা জিনিস লক্ষ্য করলাম যে গতকালকে আর একটি অভিজাত ক্লাব থেকে এক ধরনের প্রেস কনফারেন্স করা হয়েছে অথবা প্রেসের মানুষের সাথে তারা কথা বলেছেন, যার মধ্যে দিয়ে মনে হয়েছে যে এই ঘটনাটাকে হালকা করার জন্য অথবা ধামা চাপা দেওয়ার জন্য এক ধরনের প্রয়াস এই অভিজাত শ্রেণীর মধ্যে রয়েছে, অথবা যারা প্রচন্ড ক্ষমতার অধিকারী তারা এই বিষয়টাকে হালকা করে দেওয়ার জন্য এই ধরনের অভিযোগ উত্থাপিত করছেন বলে অনেকে মনে করেন। তো আমাদের দেশে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ঘটনাগুলো নিয়ে যখন কোন ভিত্তি, বিশেষ করে নারী ভিত্তি যদি কোনো বিষয় নিয়ে এগিয়ে আসেন সমাজে, মূলত আমাদের সমাজে কিন্তু নারীরা ভিক্টিমাইজ হলে সাধারণত কথা বলতে চান না, তারপরে দু একজন যারা সাহস করে দাঁড়ান তাদের বিষয়টাকে হালকা করে দেওয়ার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা সবকিছু কিন্তু সমাজের নিচু স্তর থেকে মানে নিম্ন স্তর থেকে নিচু স্তর পর্যন্ত আমরা দেখেছি অব্যাহত থাকে। কখনো কখনো নারীদেরকে ধমক দেওয়া হয়, প্রচন্ড চাপ প্রয়োগ করা হয় যাতে মামলা তুলে নেওয়া হয়, এই বিষয়টাকে তারা কথা না বলেন। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে সত্য কথা যে ক্লাব কালচার ছিল, দুর্ভাগ্য হচ্ছে এই ধরনের এই যে অভিজাত ক্লাবের নামে যা চলছে এবং বোঝ ক্লাবের জায়গাটি সম্পর্কে যতদূর জানা গেছে যেটি সরকারি জানান, এবং সেখানে এই ধরনের মদ খেলার বা জুয়া খেলা বা মদটাকে নাচানো বা এই ধরনের কার্যক্রম যেখানে চলে বলে শোনা যাচ্ছে সেটা প্রেসিডেন্টকে বাংলাদেশ পুলিশের আইন। মানে দুর্ভাগ্যজনক যে এই ধরনের বিষয়গুলোর সাথে কি করে সরকারের ঊর্ধ্বতন চাকুরিরতের ব্যক্তিরা যুক্ত হন, নৈতিক জ্বালায় তারা কেন দৃঢ়তা দেখাতে পারেন? আর তাদের সংশ্লিষ্ট জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে তখন নির্দ্বিধায় বলতে হয় যে এদের চারিত্রিক ত্রুটির কারণে সমাজে অনেক ভালো কাজ মানে করা যাচ্ছে না, অনেক ভালো জিনিস হারিয়ে যাচ্ছে।
জি, জনাব নূর খান লিটন, আপনি নৈতিকতার বিষয়টি বললেন, তো উত্তরার ওই ক্লাবে যে ঘটনাটা ঘটেছে তা বিশ্লেষণ করলে যেমন সেখানে অর্থের কুপ্রভাব বের হয়ে আসে, তেমনি ক্ষমতার দাপট এবং সমাজের উচ্চবিত্তের অরুচিকর কর্মকাণ্ড বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। এবং এই যে নৈতিকতা, এই যে অবক্ষয়ের জায়গাটা, কেন এমনটা হচ্ছে?
দেখেন, সমাজের নৈতিক অবক্ষয়টা আসে সমাজটাকে যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেই সেই যে সামাজিক শক্তি এবং রাজনৈতিক শক্তি, সেইখানে যখন নৈতিকতার অবক্ষয় দেখা দেয় তখন সমাজে তার প্রভাব পড়ে, রাজ্যে পড়ে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বিশেষ করে রাষ্ট্র যারা পরিচালনা করেন এই যে জায়গাগুলো, এই জায়গায় কিন্তু নৈতিক অবক্ষয় ইতিমধ্যে দিনের পর দিন অবক্ষিত হচ্ছে। এবং আজকে এই সমাজটি ডমিনেট করছে লুটেরারা, দুর্বৃত্তরা এবং পেশি শক্তি এবং অর্থ শক্তিকে যারা বলিয়ান তা। এ কারণে আমরা কিছুদিন আগে আরেকটা ঘটনা আমরা লক্ষ্য করেছি, গুলশানে একজন নারী, তিনি আত্মহত্যা করেছেন বা হত্যা করেছেন জানি না, তার পরিবারের তরফ থেকে যে মামলাটি দেওয়া হয়েছে সেই মামলাতে যাকে অভিযুক্ত করা হয়েছে বসুন্ধরা গ্রুপের একজন, সম্ভবত এমডি হবেন বসুন্ধরা গ্রুপ, তার বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো তারপর আমরা অনেক নাটকীয় ঘটনা লক্ষ্য করলাম। এবং এতটা নাটকীয় ঘটনা যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এই খবরগুলো প্রকাশিত হয়নি প্রথম দিকে, এবং তারপর দেখা গেছে যে তাদের টাকার দাসকের কাছে সাংবাদিক মহলেরও এক ধরনের সংশ্লিষ্টতা আমরা লক্ষ্য করেছি। তার মানে হচ্ছে যে এই সমাজে দাপিয়ে দাঁড়াচ্ছে কালো টাকা, রাজনৈতিক অপশক্তি এবং সমাজের ক্রিমিনালদের কাছে আমরা আসলে এক ধরনের অসাধ্য অবস্থা দিচ্ছি।
জনাব নূর খান লিটন, আপনি নারীর বিষয়টি কিন্তু আনলেন, অর্থাৎ সব শেষে চূড়ান্ত একটি পরিণতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীদের ক্ষেত্রেই হচ্ছে এবং নারীরাই ভিকটিম হচ্ছে। চিত্রনায়িকা পরিমণির যে ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে তার তদন্ত সূত্র ধরেই যত গভীরে যাওয়া হচ্ছে ততই অনাচারের নানা রূপ বেরিয়ে আসছে, যার সঙ্গে বিভৎসভাবে যুক্ত বিত্তবানের ক্ষমতার দাপট এবং নারী। তো সামগ্রিকভাবে বলা যায় সমাজে নারীকে পণ্য বানানোর একটা প্রবণতা নানাভাবে নানা রূপে বাড়ছে, কেন এমনটি হচ্ছে?
দেখেন, দীর্ঘদিন ধরে নারীকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা ক্ষেত্রে স্পষ্টতই তাতে মনে হচ্ছে যে নারীকে পণ্য হিসেবে দেখানোর একটা প্রবণতা সমাজের তার শ্রেণীর ভিতর একেবারে দৃশ্যমান। যদি সেটা না হতো তাহলে একজন নারীর উপর এই ধরনের নিপীড়ন নির্যাতনের একটা অভিযোগ পাবে কি কল্পনাই করা যেত না। তারপরে দেখেন, সাম্প্রতিক কালে আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে আমরা নারীদের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। আমরা বলতে যারা নীতি নির্ধারক তারা, আমাদের প্রকৃতপক্ষে নারীদেরকে আমরা কোনো অবস্থাতে তাদেরকে মর্যাদার ভাবার ক্ষেত্রে এক ধরনের কার্পণ্যতা আমাদের দিতে হয়েছে।
জনাব নূর খান লিটন, আমরা সাক্ষাৎকারের প্রায় শেষ দিকে চলে এসেছি, সব শেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে একটা বিষয় কিন্তু এখানে খুবই পরিষ্কার, যে সমাজের উপরতলার লোকজনই এইসব অনাচারের সঙ্গে বিশেষভাবে যুক্ত, যেখানে সমাজের দারিদ্র, অনটন, নিপীড়ন দূর করার ক্ষেত্রে এসব বিত্তশালী লোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন সেখানে তারাই যত সব অসভ্য কাজ এবং অনাচারের সঙ্গে জড়িত। তো এই দুঃখজনক চিত্রের পরিবর্তন কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন?
শিক্ষার পরিবর্তনের জন্য যে জিনিসটা খুবই জরুরি দরকার সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে আদর্শিক সংগ্রাম। কারণ মনে রাখতে হবে যে নৈতিকতার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র বা একটা সমাজ যদি দাঁড়িয়ে থাকতে না পারে সেই রাষ্ট্র বা সেই সমাজ আসলে দুর্বৃত্তদের দখলে চলে যায়, খুনিদের দখলে চলে যায়, কালো টাকার দখলে চলে যায়, মাছ মুসলমানদের দখলে চলে যায়। এবং যখন এদের দখলে চলে যায় সমাজ রাষ্ট্র, তখন অনাচার বাড়ে, অবিচার বাড়ে এবং সমাজে কোনো নৈতিকতার স্থান থাকে। আমরা কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছি এই ধরনের ঘটনার মধ্য দিয়ে, এটি খুবই স্পষ্ট।
তো জনাব নূর খান লিটন, একজন নারীর হেনস্থার ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে যে তোলপাড় চলছে সে বিষয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনুন। এবার হাতে থাকা আরো কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। উত্তর কোরিয়া এখনই আমেরিকার সঙ্গে সংলাপে বসার দরজা বন্ধ করে দিতে চায় না, তবে সেই সঙ্গে যুদ্ধের দরজাও খোলা রাখতে চায়। আজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বক্তব্যে এরকম আহ্বান দিয়েছেন। কিমের এক বক্তব্য উদ্ধৃত করে খবর জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। কিম বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংলাপ ও যুদ্ধ উভয়ের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেছেন বিগত প্রায় তিন মাসের আলোচনায় আমরা চূড়ান্ত সমঝোতার এত কাছাকাছি আর কখনো ছিলাম না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি গতকাল আল জাজিরা নিউজ চ্যানেলকে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন বিভিন্ন সেতে আমরা ভালো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, তবে একই সঙ্গে সুনির্দিষ্ট কিছু বিষয়তে এখনও মত পার্থক্য রয়ে গেছে যা দূর করার জন্য সব পক্ষকে আরও আন্তরিক হতে হবে বলে তিনি মন্তব্য করেন। বিপুল উদ্দীপনার মধ্যে ইরানে চলছে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়েছেন সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের ওপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে বলে মন্তব্য করেছেন আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব হিসেবে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়কে বিজেপি মেনে নিতে পারেনি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের নৈশ অধিবেশন শুনুন আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.